বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 9 মার্চ, 24 ফাল্গুন এবং ফার্সি 19 এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে মার্কিন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হস্তক্ষেপকামী নীতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম মুসা কাজেম আলাইসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন দেশে নারীদের নানা সাফল্য ও অবদানের পেছনে কাজ করেছে ইসলামী শিক্ষা। ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং আইএস জঙ্গিবাদ একই মুদ্রার দুই পিঠ মাত্র, মন্তব্য লেবাননের হিজবুল্লাহ। বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী সেতু উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী, বাড়বে দ্বিপক্ষীয় বাণিজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নিজেও হিন্দু ঘরের সন্তান, কাজে কেউ যেন হিন্দু কার্ড খেলতে না আসে। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন নারীদের মধ্যে যারা যুদ্ধ ও সংগ্রামে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন এবং শত্রুদের হাতে বন্দী ও নির্যাতনের শিকার হয়েছেন তারা আমাদের ইসলামী বিপ্লবের গর্ব, তারা বিপ্লবের গর্বের সর্বোচ্চ চূড়া রচনা করেছেন। সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আয়োজিত ইতিহাস সৃষ্টিকারী ফেরেশতা বাহিনী শীর্ষক জাতীয় কংগ্রেসে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেছেন। সর্বোচ্চ নেতা বলেন ইমানি শক্তি ইরানি নারীদের সামনে মহান সংগ্রামের পথ উন্মুক্ত করেছে। তারা নানা জটিল ক্ষেত্রে সাহসিকতা, আত্মত্যাগ ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্ময়কর ও নজিরবিহীন যেসব অবদান রেখেছেন তা সম্ভব হয়েছে ইমানি শক্তির কারণে। আয়াতুল্লাহ উজমা খামেনি আরও বলেন বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিল্প, সাহিত্য সহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গন এবং পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা অবদানের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে বিপজ্জনক রোগ মোকাবেলায় তাদের সাম্প্রতিক সেবা, এসবই ইরানি নারীদের আধ্যাত্মিক উৎকর্ষের নিদর্শন। ইসলামী শিক্ষা ও মূল্যবোধ এবং দেশে বিদ্যমান ইসলামী ব্যবস্থার কল্যাণে এটা সম্ভব হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হোভারক্রাফট খুব শিগগিরই নৌবাহিনীতে যুক্ত হবে। এ তথ্য জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হুসেইন খানজাদি। তিনি গতকাল সামরিক কমান্ডারদের এক সমাবেশে আরও বলেন, নতুন ফার্সি বছরে আমাদের তরুণ বিশেষজ্ঞদের তৈরি হোভারক্রাফট নৌবাহিনীতে যুক্ত হবে। তরুণ ও ইমানদার বিজ্ঞানীদের সহযোগিতায় নৌবাহিনী সামরিক সরঞ্জামের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। খানজাদি বলেন, নৌবাহিনী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রেও অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। সব ইউনিটকে ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে। এ সময় তিনি নৌবাহিনীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাহাজের সংযুক্তির কথা তুলে ধরে বলেন, ভ্রাম্যমান বন্দর হিসেবে খ্যাত এই বিশাল জাহাজের সংযুক্তি গোটা জাতি ও সামরিক বাহিনীর জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে তাঁর বাহিনী পবিত্র দায়িত্ব বলে মনে করে এবং এই দায়িত্ব পালনে তারা কুণ্ঠাবোধ করবেন না। গত জানুয়ারিতে ইরানের নৌবাহিনীতে মাকরান নামের সর্ববৃহৎ জাহাজ যুক্ত হয়েছে। ইরান বলেছে, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পুরোহিত পোপ ফ্রান্সিসের ইরাক সফর এবং সেখানে গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানির সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হয়েছে দেশটিতে পূর্ণ নিরাপত্তা ফিরে আসার কারণে। আর এ নিরাপত্তা সম্ভব হয়েছে ইরাকি জনগণের সাহস ও ধর্মীয় নেতৃত্বের বিচক্ষণ দিক নির্দেশনার কারণে। ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পোপের সফর সহ ইরাকে বর্তমানে এ ধরনের যত সফর অনুষ্ঠিত হচ্ছে তা প্রমাণ করে দেশটিতে পূর্ণ নিরাপত্তা ও শান্তি ফিরে এসেছে। তিনি বলেন, গত কয়েক বছরে ইরাকের প্রতিরোধ সংগ্রামীরা উগ্রবাদ ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই নিরাপত্তা ফিরিয়ে এনেছেন। পোপ ফ্রান্সিস গতকাল ইরাকে তার চার দিনের সফর শেষ করেন। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং আইএস জঙ্গিবাদ একই মুদ্রার দুই পিঠ মাত্র। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক ইরাক সফর সম্পর্কে এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেছে হিজবুল্লাহ। পোপ ফ্রান্সিস ইরাক সফরে গিয়ে দেশটির প্রখ্যাত শিয়া আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করেন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এবং আইএস জঙ্গিবাদ একই মুদ্রার দুই পিঠ মাত্র। উভয়ই ইরাকি জনগণের পাশাপাশি দেশটির ঐক্য, সামাজিক, ধর্মীয় এবং জাতীয় সংহতিকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হিজবুল্লাহ আরও বলেছে, ইরাক গত দুই দশকে আমেরিকা এবং জঙ্গিদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া যুদ্ধ সহজ অসংখ্য সংকটের মোকাবেলা করেছে। পোপ ফ্রান্সিস ইরাক সফরে উগ্র জঙ্গিবাদের নিন্দা জানান, কিন্তু তিনি দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে কোনো কথা বলেনি। অথচ ইরাকি জনগণ মনে করে তাদের দেশে সন্ত্রাসী মার্কিন সেনা উপস্থিতির কারণেই মূলত ইরাকের নিরাপত্তাহীনতার অবসান হচ্ছে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেছেন, এই সেতু দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফেনী নদীর উপরে নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, এই মৈত্রী সেতু ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু বন্ধুত্বের বন্ধন নয়, বরং দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়াতেও অগ্রণী ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতু দিয়ে ত্রিপুরার সাবরুমের সঙ্গে সরাসরি যুক্ত হল বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরের সঙ্গেও সরাসরি সংযোগ স্থাপিত হলো ত্রিপুরার। মৈত্রী সেতুটি এই অঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেছেন, আমরা ভুলিনি আপনারা কিভাবে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন এবং আশ্রয় দিয়েছিলেন। আমরা ভারতকে সবসময়ই যথাসম্ভব সহায়তা করব। উল্লেখ্য, গত 13 জানুয়ারি এ সেতুর কাজ পুরোপুরি শেষ হয়। এই সেতুর মোট পিলার 12টি, এর মধ্যে বাংলাদেশ অংশে নির্মিত হয়েছে 8টি এবং ভারতের অংশে 4টি। আন্তর্জাতিক মানের 2 লেনের এই সেতুর দুপাশে রয়েছে ফুটওয়ে। 2010 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বৈঠকে রামগড় সাব্রুম স্থলবন্দর চালুর যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 2015 সালের 6 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেনী নদীতে নির্মাণাধীন বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 নামের এই সেতুটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির মহাসচিব ডক্টর ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিনের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকটের টেকসই সমাধানের জন্য ওআইসি কীভাবে আরও জোরদার ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য গত মাসে বাংলাদেশে ওআইসির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজনৈতিক এবং অন্যান্য সমর্থন অব্যাহত রাখার জন্য ওআইসি মহাসচিবকে অনুরোধ জানান। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদীদের উদ্দেশ্য করে বলেছেন, তার সঙ্গে কেউ যেন হিন্দু কার্ড খেলতে না আসে। তিনি বলেন, আমি নিজেও হিন্দু ঘরের সন্তান। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, যারা হিন্দু মুসলিম বিভাজন করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে। আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। তিনি আজ মঙ্গলবার নন্দীগ্রামে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার সেই কেন্দ্রের পরিবর্তে তিনি নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি নন্দীগ্রাম থেকে লড়ছেন। শুভেন্দুবাবু নন্দীগ্রাম আসন থেকে কমপক্ষে 50,000 ভোটের ব্যবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্যদিকে তৃণমূল নেতারাও শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে পরাজিত করার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আমি ভবানীপুরে যা যা প্রয়োজন তার সবকিছু করে দিয়েছি। আমি আগামী দিনে নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করতে চাই। আমি চাই নন্দীগ্রামে কোনো ঘরে বেকার থাকবে না। আমি চাই নন্দীগ্রামের শিক্ষায় কেউ পিছিয়ে থাকবে না। নন্দীগ্রামের শহীদদের উদ্দেশ্য স্মরণ করে আগামী দিনে এখানে বিশ্ববিদ্যালয় তৈরির কথা আমাদের ইস্তেহারে রাখছি বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বৃহত্তম শহর ইয়াঙ্গুনের একটি এলাকায় রাতভর শতাধিক তরুণ বিক্ষোভকারীদের আটকে রেখেছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আজ আন্দোলনকারীদের বরাতে এ খবর জানিয়েছে বিভিন্ন মিডিয়া। আটকে পড়া এসব তরুণকে ছেড়ে দিতে জাতিসংঘ ও প্রভাবশালী পশ্চিমা দেশগুলো আহ্বান জানিয়েছিল। ইয়াঙ্গুনের সানচুং এলাকায় নিরাপত্তা বাহিনীর ফাঁদে আটকে পড়া এসব তরুণের সমর্থনে রাতেই বিক্ষোভ কারফিউ উপেক্ষা করে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এই তরুণরা 1 ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিদিনই এই সানচুং এলাকায় বিক্ষোভ দেখিয়ে আসছিলেন। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের শান্ত অধিবেশনের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গণতন্ত্রের দাবিদার আমেরিকা আফগানিস্তান থেকে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সেনা প্রত্যাহার করার পরিবর্তে সেখানে তালেবানের সঙ্গে জোট সরকার গঠনের জন্য আশরাফ গনির উপর চাপ বৃদ্ধি করেছে। এ নিয়ে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আফগানিস্তানের প্রেসিডেন্টকে হুমকি দিয়ে একটি চিঠি লিখেছেন। চিঠিতে অন্তর্বর্তী সরকার অথবা তালেবানদের সাথে জোট সরকার গঠনের কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনিকে লেখা চিঠিতে অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আফগান শান্তি আলোচনায় অচিরেই এ অঞ্চলের কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করার জন্য তিনি জাতিসংঘকে বলেছেন। শান্তি আলোচনার বিষয়ে মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে ওই চিঠিতে। এদিকে তুরস্ককে ওই শান্তি আলোচনার আয়োজন করতে অনুরোধ করেছে আমেরিকা। সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং সমস্ত বিকল্প তাদের টেবিলে রয়েছে। সোমবার জালমাই খলিলজাদ দীর্ঘ অনুপস্থিতির পর কাবুল পৌঁছলে নতুন করে জল্পনা শুরু হয়। তালেবানদের সাথে জোট সরকার গঠনের পরিকল্পনা নিয়ে 3 দিনের কাবুল সফরের সময় জালমাই খলিলজাদ প্রেসিডেন্ট আশরাফ গনি, জাতীয় পুনর্গঠন বিষয়ক উচ্চ পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, সামরিক ব্যক্তিত্ব আব্দুল রশিদ দোস্তাম কারিমি এবং মহাকিক সহ আরও অনেক রাজনীতিবিদের সাথে সাক্ষাৎ করেন। জোট সরকার সম্পর্কে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মতামত জানাতে বলেন। কোনো কোনো বার্তা সংস্থা জানিয়েছে, খলিলজাদ চাচ্ছেন প্রস্তাবিত সরকারে তালেবানদের অংশগ্রহণ অর্ধেক মানে সমান সমান থাকবে। এ নিয়েই মূলত দর কষাকষি চলছে নেতৃবৃন্দের সঙ্গে। আফগানিস্তানে মার্কিন প্রশাসনের নয়া পরিকল্পনা পুরোপুরি স্পষ্ট নয়। উল্লেখ্য যে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমাই খলিলজাদ ট্রাম্পের সময় দোহা চুক্তি বাস্তবায়ন করতে আফগানিস্তান সহ আঞ্চলিক বহু দেশ সফর করেছিলেন। এবার মনে হচ্ছে সেই চুক্তি বাদ দিয়ে তিনি বাইডেন সরকারের নয়া পরিকল্পনা নিয়ে আফগানিস্তান সফর করছেন। আসলে বাইডেন প্রশাসন চাচ্ছে আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বন সম্মেলনের মতো একটি শীর্ষ বৈঠকের আয়োজন করতে, যেমনটি বলেছেন আফগান রাজনীতি বিশেষজ্ঞ শাহজাদা মাসুদ। তার মতে খলিলজাদ চাচ্ছে বন সম্মেলনে তালেবান সহ গণতন্ত্রপন্থী সকল পক্ষকে একত্রিত করতে, যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রতিনিধিত্ব থাকবে, যাতে বিশ্ব সমাজে বৈঠকটি বৈধতা পায়। কিন্তু আফগানিস্তানে বাইডেনের এই পরিকল্পনার অনেক বিরোধী রয়েছে। স্বয়ং প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনির সরকারই অন্তর্বর্তীকালীন কিংবা তথাকথিত অংশগ্রহণমূলক সরকার পরিকল্পনার তীব্র বিরোধী। আশরাফ গনি বারবার এই পদক্ষেপকে সরকারের ক্ষমতাচ্যুতির পরিকল্পনা বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, জীবন থাকতে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুমতি দেবেন না। আফগানিস্তানের জমিয়তে ইসলামী দলের নেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস কানুনিও এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। কানুনি কাবুলে এক অনুষ্ঠানে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেষে তালেবানরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তারা পুনরায় তাদের আগেকার ইসলামী আমিরাত গঠন করার সম্ভাবনা রয়েছে। তাই যদি হয় তাহলে আফগানিস্তানে আবারও যুদ্ধ শুরু হবে। তালেবানদেরও উচ্চ পদস্থ কেউ কেউ খলিলজাদের পরিকল্পনার বিরোধী। তারা বলছেন, জোট সরকার কিংবা অন্তর্বর্তী সরকার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আফগান জনগণের। আমেরিকানদের ইচ্ছা আফগানদের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। মজার ব্যাপার হলো, দোহা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় যখন ঘনিয়ে এসেছে, তখন খলিলজাদ বাইডেনের নয়া পরিকল্পনা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সাথে একটি চুক্তির মাধ্যমে 2021 সালের মে মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতি থেকে মনে হচ্ছে বাইডেন সরকার এখন এই চুক্তির প্রতিশ্রুতিগুলো মানবে না। তারা নিজেদের দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করে উল্টো আশরাফ গনি সরকারকে মার্কিন সরকারের পরিকল্পনা মেনে নিতে চাপ দিয়ে যাচ্ছেন। যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ২০ বছরে হাজার হাজার আফগান জনগণ প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্রের স্বপ্ন এখন ভেস্তে যেতে বসেছে। জনগণের ভোটাধিকার উপেক্ষা করে আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে গেলে ওই পরিকল্পনা ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশে হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, এ সম্পর্কে উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত বছর মার্চ মাস থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এরপর নানান চড়াই উত্তরাই পেরিয়ে এক বছরের মাথায় এসে দেখা যাচ্ছে গত তিন সপ্তাহ ধরে সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রথম করোনা শনাক্তের পর ২০২০ সালের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার চলে যায় ২০ শতাংশের ওপরে। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিকে নতুন রোগী এবং শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বরে তা কমতে শুরু করলেও আবার ফেব্রুয়ারির শেষ থেকে তা বাড়তে শুরু করেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার সব সূচকে হঠাৎই ফের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সবশেষ ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ৮৪৫ জন, যা গত ১৩ জানুয়ারির পরে সর্বোচ্চ। আর একদিনে প্রাণ হারিয়েছে ১৪ জন, যা ২৪ ফেব্রুয়ারির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। দেশে করোনা শনাক্তের এক বছর পার করার দিনে গতকাল রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষজ্ঞগণ বলেছেন, করোনার গতি প্রকৃতি নিয়ে এখনও নজর রাখতে হবে। তারা এ ব্যাপারে গবেষণা বাড়ানোর তাগিদ দেন এবং সামনে কোভিডের আরেকটি মৃদু ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দেন।
এটা অত্যন্ত নটোরিয়াস ভাইরাস, এটা মিউটেশন হয়ে এটার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছে। সেই স্ট্রেন গুলো, যে ইংল্যান্ডে একটা স্ট্রেন আছে যেটার ইনফেক্টিভিটি অনেক বেশি খারাপ, অনেক বেশি দ্রুত এটা ইনফেকশন করে, সেরকম আমাদের দেশে যে স্ট্রেন গুলো মিউটেশন যে চেঞ্জ হচ্ছে এগুলো ডিটেকশন করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ। সেটা ডিটেকশন করে সেগুলোর ব্যবস্থা নেওয়াটা আমার মনে হয় প্রয়োজন।
বাংলাদেশ এখন মহামারী নিয়ন্ত্রণের জন্য টিকার উপরে ভর করেছে। করোনা মহামারী নিয়ন্ত্রণে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশেই টিকা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল সোমবার আয়োজিত করোনার চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জানান,
মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্দেশনা দিয়েছেন, আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করার জন্য যা ব্যবস্থা লাগে আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেটা করার জন্য, সেই কাজ আমরা শুরু করব, যাতে এই দেশে ভ্যাকসিন তৈরি করা এবং পরীক্ষার জন্য ওষুধ প্রশাসনের একটি ল্যাবরেটরি আছে, সেটি কিন্তু এখনো ব্যবহৃত অ্যাপ্রুভ করা নাই। যেটা কেমিক্যাল সাইড, মেডিসিন সাইডে ওইটা আমরা অনুমোদন পেয়েছি, কিন্তু যে অংশটা বায়োলজিক্যাল সাইড সেটার এখনো ঘাটতি আছে যন্ত্রপাতি। এখন আমরা ব্যবস্থা নিয়েছি সেই যন্ত্রপাতি এনে ওই অংশটুকু যাতে আমরা তাড়াতাড়ি করে ওটা ডেভেলপ করতে পারি এবং ডাব্লিউএইচওর অ্যাপ্রুভালটা আমরা।
তবে টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞগণ।
এখন রয়েছে ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা।
হযরত মুসা কাজিম আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী। ২৫শে রজব ইসলামের ইতিহাসের গভীর শোকাবহ দিন, কারণ ১৮৩ হিজরির এই দিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম ও নিষ্পাপ ইমাম কুলের সদস্য সৎকর্মশীলদের অন্যতম নেতা নবী রাসূলদের উত্তরসূরি ও পরিপূর্ণ মহামানব হযরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম শাহাদাত বরণ করেন। হযরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সামনে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ এবং সবাইকে জানাচ্ছি গভীর সমবেদনা। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম আলাইসালাম জন্ম নিয়েছিলেন 128 হিজরির 7ই সফর তথা খ্রিস্টীয় 745 সনের 10ই নভেম্বর মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া এলাকায়। তার পিতা ছিলেন বিশ্ববিশ্রুত ইমাম হজরত জাফর সাদিক আলাইসাল্লাম আর মায়ের নাম ছিল হামিদা সালামুল্লাহি আলাইহা। রাগ দমনে এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে ইমাম মুসা কাজিম আলাইসাল্লামের অশেষ ক্ষমতা দেখে স্তম্ভিত হতো তৎকালীন জালিম শাসক গোষ্ঠী। অশেষ ধৈর্যের জন্যই এই মহান ইমামকে বলা হতো কাজিম। তিনি ছিলেন পিতা ইমাম জাফর সাদিক আলাইসাল্লামের মতোই নির্ভীক ও ন্যায়পরায়ণ এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার। পিতার মহৎ গুণগুলোর সবই অর্জন করেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। তার 35 বছরের ইমামতির জীবনের প্রায় পুরোটাই কেটেছে কারাগারে ও নির্বাসনে।
ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম আব্বাসীয় শাসকদের শত অত্যাচার ও নিপীড়ন এবং কারাদণ্ড ও নির্বাসন সত্ত্বেও ইসলামের সঠিক শিক্ষা প্রচারের আন্দোলন অব্যাহত রাখেন। এ আন্দোলনের যে বিশেষ ধারা তাঁর মহান পিতা ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম শুরু করেছিলেন, তা আরও বিকশিত হয়েছিল পুত্রের প্রজ্ঞা, কৌশল ও ত্যাগ তিতিক্ষাপূর্ণ অধ্যবসায়ের সুবাদে। বিশেষ করে পবিত্র কোরআনের প্রকৃত তাফসির ও হাদিস বর্ণনা তাঁর মাধ্যমে আরও বিকশিত হয়। ইমাম তাঁর অনুসারীদেরকে জ্ঞান অর্জনের জন্য অশেষ অনুপ্রেরণা যোগাতেন। তিনি বলতেন, জ্ঞান মৃত আত্মাকে জীবিত করে, যেমনটি বৃষ্টি জীবিত করে মৃত ভূমিকে।
আব্বাসীয় শাসকদের বিভ্রান্ত ও দুর্নীতিগ্রস্ত চালচলন যে ইসলামের সম্পূর্ণ বিপরীত ধারা, পিতার মতোই তা তুলে ধরেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। তাই ভীত সন্ত্রস্ত আব্বাসীয় শাসকরা চাইতেন না জনগণের সঙ্গে ইমামের যোগাযোগ বৃদ্ধি পাক। তারা জনগণের উপর নবীবংশের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর জন্য যে কোনো ধরনের প্রতারণা, প্রচারণা, বর্বরতা ও নৃশংসতার আশ্রয় নিতে দ্বিধাবোধ করত না। এমনকি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং তাদের অনুসারীদের উপর জুলুম ও নৃশংস আচরণের ক্ষেত্রে আব্বাসীয়রা উমায়াদের চেয়েও বেশি অগ্রসর হয়েছিল। যদিও তাদের নেতৃত্বে সংঘটিত উমাইয়া বিরোধী আন্দোলন জনসমর্থন পেয়েছিল এই প্রতিশ্রুতির কারণে যে ইসলামী খেলাফতে সমাসীন করা হবে বিশ্বনবীর আহলে বাইতকে। আব্বাসীয়রা ইমাম জাফর সাদিক ও ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম সহ নবীবংশের বেশ কয়েকজন ইমামকে শহীদ করেছিল।
ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম তাঁর বন্দী অবস্থার কঠিনতম সময়েও বিচক্ষণতা, বীরত্ব এবং সংগ্রামী ও আপোষহীন মনোভাব ত্যাগ করেননি। এদিকে হারুন এটা বুঝতে পেরেছিল যে ইমাম যখনই উপযুক্ত সুযোগ পাবেন তখনই স্বয়ং বিপ্লব করবেন কিংবা তাঁর সঙ্গীদেরকে আন্দোলনের নির্দেশ দেবেন, ফলে তার হুকুমতের পতন হবে অনিবার্য। তাই আপোষহীন এই ইমামের প্রাণনাশের সিদ্ধান্ত নেয়। ইমাম মুসা ইবনে জাফর আলাইহিসসালামকে বসরায় ঈসা ইবনে জাফর নামক এক জল্লাদের কারাগারে এক বছর বন্দী রাখা হয়। সেখানে ইমামের উত্তম চরিত্র জাফরের উপর এমন প্রভাব রাখে যে ওই জল্লাদ হারুনের কাছে এক লিখিত বার্তায় জানিয়ে দেয় যে তাকে আমার কাছ থেকে ফিরিয়ে নাও, নতুবা আমি তাকে মুক্ত করে দেব।
এরপর ইমাম কাজিম আলাইহিসসালামকে এক কারাগার থেকে বারবার অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর কারণ ছিল এটা যে হারুন প্রতিবারই কারা প্রহরীকে নির্দেশ দিত ইমামকে গোপনে হত্যা করার, কিন্তু তাদের কেউই রাজি হয়নি এই কাজ করতে। অবশেষে সান্দি 55 বছর বয়স্ক ইমামকে বিষ প্রয়োগ করতে রাজি হয়। বিষ প্রয়োগের 3 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। হারুন ইমামকে শহীদ করার আগে একদল গণ্যমান্য ব্যক্তিকে কারাগারে উপস্থিত করেছিল যাতে তারা সাক্ষ্য দেয় যে ইমাম কাজিম আলাইসাল্লাম স্বাভাবিকভাবেই মারা গেছেন। কিন্তু ওই সাক্ষীরা যখন ইমামের দিকে তাকিয়েছিল তখন তিনি বিষের তীব্রতা ও বিপন্ন অবস্থা সত্ত্বেও তাদেরকে বললেন, আমাকে 9টি বিষ যুক্ত খুরমা দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। আগামীকাল আমার শরীর সবুজ হয়ে যাবে এবং তারপর দিন আমি ইহজগৎ থেকে বিদায় নেব।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মহানুভবতা, নম্রতা, সহিষ্ণুতা ও দানশীলতা ছিল শত্রুদের কাছেও সুবিদিত। তত্ত্বীয় ও জ্ঞান ও গর্ভ বিতর্কে ইমামের ঐশী জ্ঞান, বিস্তৃত চিন্তাশক্তি ও সংশ্লিষ্ট বিষয়ের উপর পরিপূর্ণ দখল ফুটে উঠত। তিনি যে কোনো প্রশ্নের সঠিক, পরিপূর্ণ এবং প্রশ্নকারীর বোধগম্যতার আলোকে জবাব দিতেন। তাঁর প্রেমময় ইবাদত ছিল সাধকদের জন্য আদর্শ। মদিনার অধিবাসীরা ইমাম মুসা কাজিম আলাইহিসসালামকে জাইনুল মুতাহাজ্জিদিন অর্থাৎ রাত্রি জাগরণকারীদের সৌন্দর্য উপাধিতে ভূষিত করেছিল। এই মহান ইমাম এত সুন্দর ও সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেন যে কেউ তা শুনে কেঁদে ফেলত। ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মাধ্যমে অনেক মুজেজা বা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। একবার এক বিধবা মারা গেলে তার শিশুরা যখন কাঁদতে থাকে, তখন এই মহান ইমাম আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে ওই বিধবাকে জীবিত করেন। ইমামের কারারক্ষী মুসাইব বলেছে,
শাহাদাতের তিন দিন আগে ইমাম আমাকে ডাকিয়ে এনে বলেন, আমি আজ রাতে মদিনা যাব যাতে আমার পুত্র ইমাম আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালামের কাছে ইমামতের দায়িত্ব দিয়ে যেতে পারি। আমি বললাম, এত সব প্রহরী বা কারারক্ষী, তালা ও শেকল থাকার পরও আপনি কি আশা করেন যে এখান থেকে আপনাকে বের হতে দেওয়ার সুযোগ দেয়া হবে? ইমাম বললেন, হে মুসাইব, তুমি কি মনে করো আমাদের ঐশী বা খোদাই শক্তি কম? আমি ঠিক সেই ইসমে আজমে ইলাহি দিয়ে, যা দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী বিলকিসের প্রাসাদকে চোখের এক পলক ফেলার সময়ের মধ্যেই ইয়েমেন থেকে ফিলিস্তিনে নিয়ে এসেছিল, আল্লাহকে ডাকবো ও মদিনায় যাব। হঠাৎ দেখলাম যে ইমাম একটি দোয়া পড়লেন ও অদৃশ্য হয়ে গেলেন, আর কিছুক্ষণ পর ফিরে এলেন এবং নিজের হাতেই কারাগারের শেকলগুলো দিয়ে নিজের পা মুবারক বাঁধলেন। এরপর ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম বললেন, আমি তিন দিন পর দুনিয়া থেকে বিদায় নেব। শুনে আমি কাঁদতে লাগলাম। ইমাম বললেন, কেঁদো না, জেনে রাখো আমার পর আমার ছেলে আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালাম তোমাদের ইমাম বা নেতা।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের বরকতময় একটি বাণী শুনিয়ে শেষ করব আজকের এই আলোচনা। খোদা পরিচিতির পরে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ। বাবা মায়ের প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নয় মাস মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত বললেন পররাষ্ট্রমন্ত্রী ইত্তেফাক। কালের কণ্ঠের শিরোনাম, প্রবাসে 10 লাখ নারী কর্মী, কেউ হাসছে, কারো হাসি হারিয়ে যাচ্ছে। সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধের সুযোগ নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী। সমকাল, ব্যাংক খাতে 9 বছরে অনিয়ম বেড়ে দাঁড়িয়েছে 11,000 কোটি টাকা, সিএজি মানব জমিন, এসআই এর কোটিপতি স্ত্রী। প্রথম আলো, টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে প্রাণ গেল 2 যুবকের, যুগান্তরের শিরোনাম। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অন্তর্ঘাত নাকি দুর্ঘটনা? রেল ভবনের অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত শুরু রেলের, শোক প্রকাশ মোদি মমতার, আনন্দবাজার পত্রিকা। জনমতের দুই সমীক্ষাতেই এগিয়ে তৃণমূল, ফের প্রত্যাবর্তন কি? আজকাল নন্দীগ্রামে পা রেখেছেন মমতা। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ব্যাংক খাতে নয় বছরে অনিয়ম বেড়ে দাঁড়িয়েছে 11,000 কোটি টাকা, সিএজি মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশের ব্যাংক খাতে নয় বছরে অনিয়ম বেড়ে দাঁড়িয়েছে 11,000 কোটি টাকা। বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অডিট রিপোর্টের তথ্যে এ তথ্য উঠে এসেছে। সিএজি প্রতিবেদন মতে 2013 সালে ব্যাংকিং খাতে অনিয়ম চিহ্নিত করা হয়েছিল 652 কোটি টাকার মতো, 2021 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে 10,995 কোটি টাকা। হ্যাকাররা জানান, ব্যাংক খাতে সুশাসন না থাকার কারণে এমনটি হয়েছে। ব্যাংকে অনিয়ম তখনই বেশি হয় যখন ব্যাংক কর্মকর্তারা দুর্নীতি করতে উৎসাহ পান, অথবা অনিয়ম করলে শাস্তি হয় না।
অপরাধ বিষয়ে খবরে দৈনিক প্রথম আলো শিরোনাম, এসআই এর কোটিপতি স্ত্রী। খবরটিতে বলা হয়েছে, দুর্নীতির টাকায় এসআই নওয়াব আলী তার স্ত্রীর নামে ফ্ল্যাট, প্লট ও গাড়ি কিনেছেন। স্ত্রীকে দেখিয়েছেন মৎস্য চাষী, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। চট্টগ্রাম শহরে ফ্ল্যাট ও প্লটের মালিক তিনি, সীতাকুণ্ডে জমি আছে, রয়েছে ব্যক্তিগত গাড়ি, আয় করেছেন কোটি টাকা। গুলজার বেগম নামের ওই নারীর এই সফলতার পেছনে রয়েছে তার পুলিশ কর্মকর্তা স্বামী নওয়াব আলী। তিনি ঢাকায় সিআইডির এসআই পদে রয়েছেন। নওয়াব আলীর নামেও ফ্ল্যাট এবং জমি আছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে এসব তথ্য।
দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে লেখা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার 14 বছর বয়সী কিশোরী উম্মে কুলসুম পাসপোর্টে বয়স 26 দেখিয়ে সৌদি আরবে যায় 2019 সালের এপ্রিলে। সপ্তম শ্রেণীর পাঠ চুকিয়ে দেয় সে ভাগ্য পরিবর্তনের আশায়, গৃহকর্মী হিসেবে সৌদিতে যায়। 7 মাস পর নিয়মিত টাকা পাঠায়, হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। 6 মাস পর কুলসুম ফোন করে জানায় মালিক মেরে তার হাত পা ও কোমর ভেঙে দিয়েছে। 2020 সালের 10 আগস্ট মেয়ের মৃত্যুর খবর পায় কুলসুমের পরিবার। এখন পর্যন্ত পরিবারটি কোনো আর্থিক সহায়তা পায়নি। কুলসুমের মতো গত 5 বছরে প্রবাস থেকে 487 নারী কর্মীর মরদেহ দেশে এসেছে।
লাশ হয়ে ফেরা ছাড়াও শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন সহ প্রতারণার শিকার হয়ে অনেক নারী দেশে ফিরে আসেন। এরপরও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশের নারীরা যাচ্ছেন নিজেদের ভবিষ্যৎ বদলের আশায়, পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে। তাঁদের পাঠানো রেমিটেন্সে হাসছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কিন্তু তাঁদের অনেকের মুখের হাসি মিলিয়ে যাচ্ছে, এমনকি প্রাণ হারাচ্ছেন অনেকে। সংশ্লিষ্ট পরিবারগুলো পড়ছে অথৈ সাগরে।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দৈনিক আজকাল এক খবরে লিখেছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? বাংলাসহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তবে ওপিনিয়ন পোল কি বলছে? দুই সমীক্ষাতেই ইঙ্গিত, পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূলই। টাইমস নাও এর সমীক্ষা বলছে, বঙ্গে 294টি আসনের মধ্যে 154টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে মমতার নেতৃত্বাধীন তৃণমূল। অন্যদিকে এবিপি সিএনএক্স এর সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূল ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছে। তৃণমূল পেতে পারে 154 থেকে 164টি আসন, বিজেপি জিততে পারে 102 থেকে 112টি, যার ফলে খানিকটা স্বস্তিতে ঘাসফুল শিবির। অন্যদিকে বেশ খানিকটা চিন্তার ভাঁজ গেরুয়া শিবিরে, তবে এসবই সম্ভাবনা মাত্র।
নন্দীগ্রামে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে বহিরাগত ব্যানার নিয়ে চাঞ্চল্য। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, নন্দীগ্রামে দলের কর্মী সভায় যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি রক্ষার আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। স্বাভাবিকভাবেই তাঁর আগমনে চূড়ান্ত উন্মাদনায় ফুটছে আন্দোলনের মাটি। নন্দীগ্রাম থেকে মমতা লড়ছেন বলে বাড়তি উচ্ছ্বাস সেখানকার মানুষের মধ্যে। সেখানে গুরু শিষ্যের লড়াই হবে। তবে নন্দীগ্রামের সেই উচ্ছ্বাসে একটি পোস্টার বিতর্কের জন্ম দিয়েছে। পোস্টারে লেখা হয়েছে, কোনো বহিরাগত নয়, নন্দীগ্রাম তার ভূমিপুত্রকে চায়। মমতায় শুভেন্দু দৈরতকে নন্দীগ্রামে ভূমিপুত্র বনাম বহিরাগতের লড়াই বলে প্রচার করতে চাইছে বিজেপি বলে মন্তব্য বিশ্লেষক মহলের। তবে প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সহসভাপতি শেখ সুফিয়ান বলেছেন, শুভেন্দু নন্দীগ্রামের ভূমিপুত্র নয়, ঘর ভাড়া করে থাকেন, ভোট শেষ হলেই চলে যাবেন। আর দিদি বাংলার ভূমিকন্যা, তাকে প্রার্থী পেয়ে নন্দীগ্রামের মানুষ খুব খুশি।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় খবরে লিখেছে, কলকাতার স্ট্র্যান্ড রোডের রেল ভবনে বিধ্বংসী আগুনের ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করল পূর্ব রেল। অন্তর্ঘাত না নিছক দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ড তা তদন্ত করে দেখা হবে। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শোক প্রকাশ করে টুইট করেছেন নরেন্দ্র মোদী। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং গুরুতর আহতদেরকে 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। আগুন লাগার খবর পেয়ে সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ছাড়াও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মমতা ব্যানার্জি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে দর্পণ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘু মানুষদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম, নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম, সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেওয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এমনকি শিয়াদের নিজস্ব পদ্ধতিতে আজান দেওয়ারও অনুমতি নেই। নিজস্ব মাজহাব অনুসারে শিয়া মুসলমানদের শিক্ষা দীক্ষার অনুমতি না থাকায় তারা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে শিয়া বিরোধী যে আদর্শিক চিন্তাভাবনার উদয় হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তা এখন চরম উগ্রতায় রূপ নিয়েছে।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে।
বেশিরভাগ শিয়া মুসলমানের বসবাস দেশটির পূর্বাঞ্চলে এবং প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে, সৌদি আরবের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। এ বিষয়ে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাব গৃহীত হওয়া ছাড়াও সংখ্যালঘু অধিকার নিয়ে ইউরোপীয় কনভেনশনের 11 নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্য উপাসনালয় তৈরি এবং তাদের সন্তানদের নিজস্ব ধর্মশিক্ষার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সংখ্যালঘু অধিকার বিষয়ক বিভিন্ন আইন কানুন থেকে বোঝা যায় আন্তর্জাতিক সমাজ এ বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের নীতিমালায়ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংখ্যালঘুদের প্রতি সমর্থন দেওয়া হয়েছে, যেখানে কোনো বৈষম্য না করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নীতিমালায় সংখ্যালঘুদেরকে 3টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। 1, তাদের বেঁচে থাকার অধিকার। 2, তাদের সংস্কৃতির অধিকার। এবং 3, নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার।
সম্মিলিতভাবে সংখ্যালঘুদের ভাগ্য নির্ধারণের যে অধিকারের কথা বলা হচ্ছে তাতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। নিজের ভাগ্য নির্ধারণের অধিকার মানবাধিকারের অন্যতম প্রধান মূল নীতি। জাতিসংঘের ঘোষণাপত্রে সব দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজের সব মানুষের অংশগ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আমরা যদি সৌদি আরবের অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব, সেদেশের শাসক গোষ্ঠী জনগণকে নির্বাচন থেকে দূরে রেখে তাদের ভাগ্য নির্ধারণের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। যদিও সীমিত আকারে পৌরসভা নির্বাচনের ব্যবস্থা রয়েছে, কিন্তু 2/3 প্রার্থী সরকার নির্ধারণ করে থাকে, ফলে এরকম একটি ব্যবস্থায় সংখ্যালঘুদের ইচ্ছার প্রতিফলন হওয়ার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে, সৌদি আরবের আইন ও শাসন ব্যবস্থায় সংখ্যালঘু অধিকার বলতে কিছু নেই, বরং সবসময় তারা হুমকির মুখে রয়েছে, বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায় সবচেয়ে বিপদের সম্মুখীন। আরবি ভাষায় কথা বলার দিক থেকে ইরাকের পর সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলমান বসবাস করে,
কিন্তু তারাই সবচেয়ে বেশি জুলুম ও বঞ্চনার শিকার। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের জায়গা নেই, এমনকি নিজ এলাকার পরিচালনার অধিকার থেকেও তারা বঞ্চিত। আর সৌদি আরবের নাগরিক হয়েও রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ কোনো পদ তাদেরকে দেওয়া হয় না। যদিও কখনো কখনো মন্ত্রিসভার 2-1 পদ শিয়া মুসলমানকে দেওয়া হয়, কিন্তু নীতি নির্ধারণের কোনো ক্ষমতা তাদের নেই। এর বাইরে বিচার বিভাগে, সেনাবাহিনীতে, নিরাপত্তা বিভাগে ও ন্যাশনাল গার্ড বাহিনীতে শিয়া মুসলমানদের কোনো স্থান নেই। ইরানের খাওয়ারেজমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাদির নাসেরি বলেছেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়, দূতাবাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়াহাবিরা। আল আহসা প্রদেশের শিয়ারা সেখানকার প্রাথমিক স্কুলের উপপ্রধান পদ থেকে বঞ্চিত। কেবলমাত্র সরকারের একান্ত অনুগত ব্যক্তিদেরকেই এসব পদে বসানো হয়। সৌদি শাসকগোষ্ঠী ও ওয়াহাবি ধর্মীয় নেতাদের একটি অভিন্ন নীতি হচ্ছে, তারা শিয়া মুসলমানদেরকে কখনোই আপন ভাবতে পারে না এবং শিয়াদের যে কোনো কর্মকাণ্ডকে ষড়যন্ত্র বলে মনে করে।
সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে ইসলামী জাগরণ শুরু হওয়ার পর সৌদি আরবের শিয়া মুসলমানরা সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আন্দোলনকারী বহু শিয়া মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। বিশেষ করে শুধু সরকারের নীতির সমালোচনা করার অপরাধে অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতনামা শিয়া আলেম আয়াতুল্লাহ নিমর বাকের আল নিমরকে শিরচ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের কাতিফে সংখ্যালঘুদের অধিকার হরণের প্রতিবাদে 2011 সালে সেখানকার শিয়া মুসলমানরা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী 900-এরও বেশি লোককে গ্রেফতার করে, যাদের মধ্যে 300 ব্যক্তি এখনও জেলখানায় আটক রয়েছে। এদের মধ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ করার দায়ে অনেককে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। 2014 সালে যার ফাঁসি কার্যকর করা হয়েছে, আটকের সময় তার বয়স ছিল মাত্র 17।
তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরব শুধু যে শিয়া মুসলমানরাই জুলুম নির্যাতনের শিকার হচ্ছে তাই নয়, একই সঙ্গে সেখানে বসবাসকারী সুন্নি মুসলমানরা, বিদেশি শ্রমিকরাও নির্যাতনের শিকার হচ্ছে। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে ব্যারেল প্রতি $70 ছাড়িয়ে গেছে। সৌদি আরবের তেল স্থাপনাগুলোর পাশাপাশি দেশটির সামরিক অবস্থানে ইয়েমেনের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর প্রকাশিত হওয়ার পর তেলের দাম বেড়ে গেল। পরমাণু বোমা বহনে সক্ষম দুটি মার্কিন B-52 বোমারু বিমান আবারও মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের আকাশসীমা দিয়ে উড়িয়ে যাওয়ার সময় ইসরায়েলি F-15 জঙ্গি বিমান মার্কিন বোমার ও বিমান দুটিকে সঙ্গ দিয়েছে। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের বর্ণবাদী চেহারা ফাঁস করার পর সেখানে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দেশের নারীদের নানা সাফল্য ও অবদানের পেছনে কাজ করেছে ইসলামী শিক্ষা, এরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং আইএস জঙ্গিবাদ, একই মুদ্রা দুই পিঠ মাত্র, লেবাননের হিজবুল্লার মন্তব্য। বাংলাদেশ ভারতের মধ্যে মৈত্রী সেতু উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী, পারবে দ্বিপক্ষীয় বাণিজ্য। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, তিনি নিজ হিন্দু ঘরের সন্তান, কাজেই কেউ যেন হিন্দু কার্ড খেলতে না আসে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন, কামনায় খোদা হাফেজ।